तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद भक्ताय नमो नमः। यं प्राप्त जन्तमनुपेतमपेत कृत्यं द्वैपायनो विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तर्वोभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि तवैवास्मि तवैवास्मि न जीवामि त्वया विना इति विज्ञाय राधे तं नय मां चरणानि। भक्त्या विहीनाय अपराधलक्ष्यै क्षिप्ताश्च कामादितरङ्गमध्यै कृपामयीं त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दम् वृन्दे नमस्ते चरणारविन्दम्। शिष्य गुरु गौरांगेर कृपा है, विदेशे विराट महाप्रभुर कथा प्रचार कथा यूरोप कथा ब्राजील कथा आर अमेरिका कथा ऑस्ट्रेलिया सब जगह पे सिंगापुर थी के प्रचार कर हमरा एखन छुटल लोग दले दले महाप्रभु कथा सुन परिक्रमा समय बहुत लोग आसवे भारी उत्साह था सब हो महाप्रभु और गुरुपाद पद्म कृपा नाथ पापा छाड़ा सब विषय अयोग्य हल कम जे तारा प्रचार करा ताराई आए না দেখলে প্রতীতি হবে না যে কিরকম হয়তো হচ্ছে বাহিরে প্রচার। তো যা হোক বৈষ্ণবগণ কৃপালু তাহাদের ও শক্তিতে বিশেষ করে পূজ্যপাত্র বিক্রম মহারাজ ইনার উৎসাহ দানেতে আরো একটু উৎসাহ বিদেশে দেশে যেখানে থাকি তিনি ওখানে পত্র দ্বারা উৎসাহ প্রদান করেন প্রেরণা প্রদান করেন। আজকে স্মার্ট মতেতে শিব চতুর্দশী বৈষ্ণব মতেতে আমাদের কালকে সনাতন গোস্বামীও তার হরিভক্তি বিলাসেতে শিব চতুর্দশীর কিছু বৈষ্ণবদের কৃত্য মধ্যে কিছু রেখেছেন। শিব একটি জটিল তত্ত্ব, মহা জটিল তত্ত্ব। তিনি ব্রহ্মার মতন কোন জীব তত্ত্ব নন, বিভিন্নাংশ তত্ত্ব নন। আবার বিষ্ণু মতন শুদ্ধ সত্ত্ব তত্ত্ব নন। এই জন্য বহু লোক এ বিষয়ে ভুল করে, বুঝতে পারে না। শাস্ত্রেতে এইসবগুলি নির্দেশ দিয়েছেন শিব তত্ত্বের সম্বন্ধে। নচেত শঙ্করকে রাবণ উপাসনা করেছে, কংস জরাসন্ধ যত অসুররা স্বতন্ত্র ঈশ্বর বলে তার পূজা করে আর সর্বনাশ তাহলে এই জন্য তাহার বিধি ইত্যাদি শাস্ত্রে দেখা যায়। চৈতন্য মহাপ্রভু দক্ষিণ দেশে গিয়েছিলেন, আর ভ্রমণ করতে 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 তিনি দুইটি জিনিস এনেছিলেন গ্রন্থ, একটি ব্রহ্ম সংহিতা, একটা বিল্ব মঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত। যত সিদ্ধান্ত বেদ উপনিষদ শাস্ত্র ভাগবত গীতা সমস্ত তত্ত্ব এই ব্রহ্ম সংহিতাতে তিনি দেখলেন। সেখানেতে ওদেরকে পাঠ করতে দেখে ভারী উল্লাস হলো আর বইটাকে লিখিয়ে নিলেন। নিয়ে পুরীতে নিয়ে সে বৈষ্ণবগণকে তিনি লিখিয়ে লিখে এক এক প্রতি তিনি দিবান। যত রকমের শাস্ত্রের সিদ্ধান্ত আছে একত্র ওই ব্রহ্ম সংহিতাতে দেখা যায় সিদ্ধান্ত, আর রসতত্ত্বের বিচার ওই গ্রন্থেতে কৃষ্ণ কর্ণামৃতে। এই গ্রন্থ এর মধ্যে এইসব তত্ত্বের বিচার দিয়েছেন। আমি এ থেকে কিছু আপনাদের নিকটে কিছু জীব গোস্বামী লিখছেন, আমি যাহা সন্দর্ভে সবগুলি বিচার করেছি যাহা আমার গ্রন্থেতে আর গত গ্রন্থ শ্রীমৎ ভাগবত ইত্যাদি দেখেছি, এই একত্র অত সূত্রেতে সংক্ষেপেতে এই সবগুলি সিদ্ধান্ত দেখে আমার ভারী উৎসাহ হল। আগুলি লিখেছে এখন একত্রে লিখবার আমার একটা সুযোগ হলো, এর মধ্যে প্রবেশ করা সহজ লোকের সাধ্য নয়। আমাদের সম্প্রদায়ের গুরু যাকে কৃষ্ণ নিজেই তিনি দীক্ষা দিয়েছেন সংস্কার করেছে দিয়েছেন, এইরকম লোক ছাড়া তার মধ্যে দন্ত স্ফুট করবার ভারী কঠিন। যদি কেউ ব্রহ্ম সংহিতা যদি জানতে চায় তাহলে জীব গোস্বামীর টিকা দিয়ে দেখবে, আর জীব গোস্বামীর টিকাও অত কঠিন যে দন্ত স্ফুট করা ভারী কঠিন। ভক্তি বিনোদ ঠাকুরের যে বিবৃতি আছে ওইটা যদি কেউ পড়ে অনুশীলন করে তাহলে বুঝবে কিছু, ওইটা বুঝবে খুব কতিপয় জানা মাত্র। যারা সেরকম হটে আনকন্ডিশনাল সারেন্ডার করেছে, ভজনের পিপাসা যাদের আছে, গুরু পাদ পদ্ম বৈষ্ণবেতে সমর্পিত চিত্ত আছে, ওরাই বুঝবে, অন্য লোক বুঝবে না। যারা একান্তিক ভাবে সেবা করছে আর কোন উদ্দেশ্য নাই ভজনে ছাড়া, হরে গুরু বৈষ্ণবেতে একান্তিক শ্রদ্ধা যাদের রয়েছে তারা বুঝবে, অন্যথা সবগুলি বুঝবে না। আমরা এটাকে প্রথমে হিন্দিতে আর তারপর ইংরেজিতে অনুবাদ করছি, শীঘ্রই হয়তো প্রকাশও হবে। অদ্ভুত গ্রন্থ আমি তো দেখলাম, অদ্ভুত গ্রন্থ। এর মধ্যে শিব তত্ত্বের সম্বন্ধে যে কিছু বর্ণন করছে সংক্ষেপেতে আমি কিছু বর্ণন করি। তিনি বলছেন দীপাচার্য দীপার্চি রেবহি দশান্তর দশান্তরম অভ্যুপেত্য দীপায়েতে বিবৃত হেতু সমান ধর্ম দস্তাদৃগে বহি চ বিষ্ণু তয়া বিভাতি গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যেরকম ভাবেতে একটি দীপ জ্বালানো আছে আর তারপরে ওখান থেকে হাজারটি দ্বীপ ওই দ্বীপ থেকে জ্বালিয়ে দিয়া হল, তাহলে ছোট বড় অনেক দ্বীপ থাকে, মূল দ্বীপ থেকে জ্বালানো হলো ছোট দ্বীপ প্রকাশ দেবে, কিন্তু ওই রকম প্রকাশেতে সমান, ছোট বড় দ্বীপের তারতম্য অনুসারেতে জ্যোতির তারতম্য হবে, কিন্তু জ্যোতি এক জাতীয় সবে হবে। বহি চ বিষ্ণু তয়া তো ক্ষীরম যথা দধি বিকার যোগ বিশেষ যোগাত সঞ্জায়তে নহি তত পৃথগস্তি হেতু যসম্ভূতাম অপি তথা সমুপৈতি কার্যাত গোবিন্দমাদি পুরুষম তমাম ভজামি। যেরকম হবে দুধ ওটা বিষ্ণু তত্ত্ব আছে আর এই হচ্ছে শিব তত্ত্ব। দুধ বিকার যুগেতে যেরকম দধি হয়, বিকার মানে কি অম্ল যুগ, নানা রকমের দই, আবার পুরনো টক দই আটা ঘোল দিয়ে করে কি অন্য দিয়ে দিয়ে, বিশেষ বিকার যুগেতে দধি হয়। তথাপি কারণরূপ দুগ্ধ হইতে পৃথক তত্ত্ব হয় না, দধি হলেও দুধ থেকে বিশেষ উঠানো, দুধের একটা বিকার মাত্র, তার মধ্যে ঘি থাকবে, দুধের মধ্যে যে রকম ঘি আছে ওর মধ্যেও ঘি থাকবে, আসল তাতে দুনোর মধ্যে ঠিক থাকবে, কেবল রূপান্তরিত হয়ে একটা বিকার হয়েছে। তথাপিও কারণ দুগ্ধ হইতে সেটি পৃথক দধি নয়, অন্য জিনিস থেকে হয় না, দুধের থেকে হয়েছে, কিন্তু ওই দধিটা আবার দুধ হবে না, কোনদিন দুধ হবে না, কার্যবশত সম্ভব হয়েছে। কে হয়েছে? ওই বিষ্ণু, সেই গোবিন্দ থেকে এইসব মূল কারণ কে কোথা থেকে আসছে করছি, তথাপি ওটা
রাখবি
না, কোথায় মশা তাড়ানোর থাক। সেই গোবিন্দ পুরুষকে আমি ভজন করি, মূলেতে গোবিন্দ, গোবিন্দী কার্যবশত বলদেব, বলদেব থেকে মূল সংকর্ষণ, মূল সংকর্ষণ থেকে মহাসংকর্ষণ নারায়ণ, আবার মহাসংকর্ষণ থেকে কর্ণাদিশাই বিষ্ণু, তিনটি পুরুষাবতার, আবার তা থেকে গর্ভদশাই, তা থেকে হিরণ্যগর্ভ ব্রহ্মা, আর তারপরে বিষ্ণু, আর শেষ 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 এইসব বিষ্ণু তত্ত্ব। ব্রহ্মা বিষ্ণু মধ্যে, মহেশ মধ্যে, বিষ্ণু হচ্ছেন মূল তত্ত্ব। এটাকে এখন তিনি বলছেন, মহেশ ধামের অধিষ্ঠাতা, শম্ভু স্বরূপ এখানে নিশ্চিত করা হচ্ছে। ভক্ত বিনোদ ঠাকুর বলছেন, শম্ভু কৃষ্ণ হইতে পৃথক একটি স্বতন্ত্র ঈশ্বর নন। স্বতন্ত্র ঈশ্বর কাকে বলে? পৃথক স্বতন্ত্র সত্তাশীল স্বরূপ হতে পারে অন্য রকম, কিন্তু গোবিন্দ ছাড়াই এরা নয়, গোবিন্দ সঙ্গে এদের সম্বন্ধ রয়েছে, ইনি স্বতন্ত্র ঈশ্বর নন। যাদের স্বরূপ স্বরূপ ভেদ বুদ্ধি তারা ভগবানের নিকট পরাধীন। যত অসুররা আছে শঙ্করকে একটি স্বতন্ত্র ঈশ্বর জ্ঞান করে, তাহার পূজা করে, আর কিছু বর লইতে চেষ্টা করে। রামন দশটি মাথা কেটে, তার একটি মাথা কেটে দিয়ে শঙ্করকে আহুতি দিয়েছে, তাতে তার দশটি মাথা হবে, আর মাথা কেটে দিলেও আবার তার গজিয়ে উঠবে, তাকে কেউ সহজে মারতে পারবে। কিন্তু রামের বিরোধী হল, ভগবানের বিরোধী, বিষ্ণু তত্ত্বের বিরোধী হল, এই জন্য মর। কংস কংসেশ্বর রঙ্গেশ্বর মহাদেবের পূজা করত, আর কৃষ্ণকে মারতে চাইত, এই জন্য তাহার ধ্বংস হয়ে গেল। ভস্মাসুর ইত্যাদি বহু কথা শাস্ত্রে, এমন কোন অসুর নাই যারা শঙ্করের উপাসনা করে না, কিন্তু স্বতন্ত্র তাকে অভিমান করে, স্বতন্ত্র সত্তাশী। এই জন্য আর বৈষ্ণবরা বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবের গুরু হচ্ছেন তিনি শম্ভু শঙ্কর। ওইগুলি বলছি, ওইগুলি এই মধ্যে বল, সম্ভুতা রূপ যে ঈশ্বরতা, শঙ্করের মধ্যে যে ঈশ্বরতা রয়েছে কিছু, সে ভগবানের অধীন, নিজস্ব নন। সুতরাং তাহার বস্তুত অভেদ তত্ত্ব, গোবিন্দের সঙ্গে তার অভেদ, বিষ্ণু থেকে অভেদ। অভেদ তত্ত্বের লক্ষণ এই যে দুধ যে রূপ বিকার বিশেষ যোগে দধিত্ব লাভ করে, দুধের মধ্যে ওইটাকে কি জোড়ন বলে নাকি কি বলেন, অম্ল সাজা, ওইটা দিলে যেরকম দধি হয়ে যায় দুধটাই হয়। কতগুলি বিশেষ বিকার যোগেতে ঈশ্বর পৃথক স্বরূপ প্রাপ্ত হলেও শিবত্ব লাভ করলেও পরতন্ত্র নহে, পরতন্ত্র স্বতন্ত্র নহে, এই স্বরূপের কোন রকম স্বতন্ত্রতা নাই। কি বিশেষ পূজক, ওর মধ্যে সাজাটা বিশেষ দুধের মধ্যে দিলে, এখানে সজাতা যে বিশেষ যোগ যে কি মায়ার তমোগুণ, মায়ার তমোগুণ, ব্রহ্মার মধ্যে রজোগুণ, বিষ্ণু মধ্যে সত্যগুণ, এই মায়ার তমোগুণ, আর তটস্থ শক্তি স্বল্পতা গুণ, তটস্থ শক্তি স্বল্পতা গুণ কি ভগবানের মধ্যে নারায়ণ তত্ত্বের মধ্যে ষাটটি গুণ পূর্ণরূপে, আর ব্রহ্মা শঙ্কর ইত্যাদির মধ্যে কত, পঁচপনটি, শঙ্করের মধ্যে পঁচপনটি গুণও ব্রহ্মার থেকে বেশি, কিছু বেশি বেশি বন্ধরূপেতে, আর নারায়ণেতে পূর্ণরূপ, আর কৃষ্ণেতে আর চারিটি গুণ, আর সবগুলি পরিপূর্ণতম রূপেতে। তটস্থ শক্তি হচ্ছে বিভিন্ন বিভিন্ন অংশ জীব, তার মধ্যে পঞ্চাশটি গুণ কিরকম খুব অনুরূপ, তো ওই অনুরূপ গুলি জি, আর তার থেকে আর পঞ্চাশটি গুণ পাঁচটি গুণ একটু বেশি বেশি বুন্দ পরিমাণেতে শঙ্করের মধ্যে আছে। আর চিত শক্তি স্বল্প লাদিনী মিশ্রিত সম্বিত গুণ, লাদিনী আর সম্বিত দুটা সার মিলে ভক্তি হয়, এই ভক্তি রতি হয়, আরতি থেকে প্রেম হয়, তারপরে ধীরে ধীরে পূর্ণতা লাভ করে, ভাব অনুভাব ইত্যাদি পর্যন্ত চলে যায়, অধিরূঢ় মোদন মাদন ইত্যাদি পর্যন্ত চলে যায়। তো ওর স্বল্প গুণ যে সপ্তাহের এই স্বল্প গুণ হ্লাদিনী আর মিশ্রিত সম্বিত গুণ, এটি হচ্ছে ভক্তি। এই যে গুণ অথবা ভাব, এই ভাবগুলি স্বল্প পরিমাণে চিত শক্তি ওর মধ্যে আছে, কার মধ্যে, এই সম্ভূতার মধ্যে, এই ওর মধ্যে তিনটি হল কি মায়ার তমগুণ, তটস্থ শক্তি স্বল্প গুণ, আর চিত শক্তি স্বল্প লাগ্নি মিশ্রিত সম্বিত গুণ, এই তিনটি, আর এইটি একত্র মিললে এই বিকার হল সাজা। এই বিকার বিশেষ যুক্ত স্বাংশ ভাবাভাস স্বরূপী ঈশ্বর, এই বিকার বিশেষ এই তিনটি আপনার স্বাংশ ভাবাভাস, স্বাংশ কে হচ্ছে যত বিষ্ণু তত্ত্ব নারায়ণ ইত্যাদি যত অবতার সমূহ এইসবগুলি হচ্ছে স্বাংশ, এই শ্বাসের ভাবাভাস ওর আভাস, এই হচ্ছে শঙ্কর তত্ত্ব, ওই চারটি মিলল। ঈশ্বর এই কি যতুর জ্যোতির্ময় শম্ভুলিঙ্গ সদাশিব, এই সব যাকে আমরা বিষ্ণু তত্ত্ব বলি সদাশিব, তিনি কি শ্বাস ভাবাভাস প্লাস এই মিলিয়ে, এই হচ্ছেন শম্ভুতত্ত্ব। এই সদাশিব হইতে এই রুদ্র জগতে তমোগুণ বেশি মিশ্র। কিরকম হয়, কানাপতি সাই বিষ্ণু থেকে যখনই স অক্ষত তিনি জগৎ সৃষ্টি হোক এইরকম চিন্তা করলেন, যখন চিন্তা থেকে জ্যোতির বেড়ল, ওই জ্যোতির মধ্যে এই চারিটা মিলিয়ে দিয়ে সংস ভাবাভাসের মধ্যে ওই পূর্বে মায়ার গুণ তমোগুণ তটস্বা শক্তির অল্প গুণ আর সম্বিত সম্বিতের স্বল্প একটু ভাব, এই চারটা মিশে এই সদাশিব তত্ত্ব। এই সদাশিব তত্ত্ব থাকেন কোথায়? এই হচ্ছে মহেশ তত্ত্ব, বীর্যার ওপারেতে, বীর্যার ওপারেতে ব্রহ্মলোক বলে। এই দুই বিভাগ যার মধ্যে এক নির্বিশেষ ব্রহ্মের মধ্যে জ্যোতির মধ্যে মিশেষ, আর ওরই অপর ভাগ নাম হচ্ছে মহেশ, যেখানে মহেশ দুর্গা পার্বতী ইত্যাদি সব নিয়ে ভগবানের হরিনাম সংকীর্তন করে। ওই ধামেতে গোপ কুমার গিয়েছিলেন, তখন ওই বিষ্ণু পার্শ্বদ যে চারজন ছিলেন ওইখানে দেখা হয়। যদি তত্ত্ব জানতে হয় তার বৃহৎ ভগবতামৃতের অনুশীলন করব, অদ্ভুত গ্রন্থ। সেই রুদ্রদেব প্রকটিত হন, সৃষ্টি কার্যে দ্রব্য সমূহ উপাদান, অদ্বৈতাচার্যের যে কার্য উপাদান, স্থিতি কার্যে কোনো কোনো অসুরের বিনাশ এবং সংঘাত কার্যে সমস্ত ক্রিয়াকলাপ সম্পাদনার্থ সহজ ভাব আপন্ন বিভিন্ন সম্ভব স্বরূপেতে গোবিন্দ গুণাবতার। সেই এই কার্য করবার জন্য কি কি সৃষ্টি কার্যে দ্রব্যময় উপাদান, স্থিতি কার্যে কোনো কোনো অসুরের বিনাশ, সংহার কার্যে সমস্ত ক্রিয়াকলাপ সম্পাদনার্থ স্বাংস ভাবাপন্ন বিভিন্নাংশ রূপ শম্ভু স্বরূপে গোবিন্দ গুণাবতার, গোবিন্দ গুণাবতার। শম্ভুরই কাল পুরুষত্ব নির্ণীত হইয়াছে, এই শম্ভুই কৃষ্ণের হচ্ছেন স্বরূপ, কাল স্বরূপ। প্রমাণ সমূহ টিকাধৃত হইয়াছে, বৈষ্ণবানাং যথা শম্ভু ইত্যাদি। তন্ত্রাদি বহু শাস্ত্রে জীবের অধিকার ভেদেতে ভক্তি লাভের সাধন রূপ ধর্মের শিক্ষা দেন তিনি। গোবিন্দের ইচ্ছা মত মায়াবাদ কল্পিত আগম প্রচার পূর্বক শুদ্ধ ভক্তির সংরক্ষণ এবং পালন করেন এই শঙ্কর। সম্ভূতে জীবের পঞ্চাশ গুণ প্রভূত রূপে এবং জীবের অপ্রাপ্য আরো পাঁচটি মহাগুণ আংশিক রূপে আছে। সুতরাং শম্ভুকে জীব বলা যায় না, শম্ভুকে জীব বলা যায় না, তিনি ঈশ্বর, তথাপি বিভিন্নাংশগত। এই জন্য মহাজটিল তত্ত্ব। যখন শ্রীমদ ভাগবতে দেখা যায় কোন সময় রামায়ণে, বাল্মীকি রামায়ণ কোন সময় শঙ্কর সতী দেবীকে সঙ্গে নিয়ে দণ্ডকারণ্যে আসে, সেই সময় রামচন্দ্র পিতার আজ্ঞা পালন করবার জন্য সীতা দেবী লক্ষণকে নিয়ে দণ্ডকারণ্যে বাস করতেছিল। কিছুদিন পূর্বেই রাবণ সীতা হরণ করেছে, আর রামচন্দ্র লক্ষণকে নিয়ে মহাবিরহ যোগেতে হরিণের কাছে গোদাবরী নদীর তীরেতে আবার গাছে তরুলতাতে জিজ্ঞাসা করছে, আমার সীতাকে দেখেছ কোথায় গেল? একবারে বিরহেতে আক্রান্ত হয়ে সেই সময় শঙ্কর এসে দেখেন যে সে সীতা লক্ষণের সঙ্গে রাম বিরহেতে আক্রান্ত, তাকে অনুসন্ধান করে আর বিষয় পাগলের মতন ক্রন্দন করছে। তখন রামচন্দ্রকে দূর থেকে পরিক্রমা করেছেন, উনি হাহুতাশ করছেন আর দূর থেকে তার নজর থেকে দূরে থেকে পরিক্রমা করে দিয়ে আর সাষ্টাং প্রণাম করে দিয়ে তারপরে ফিরে যাবেন কৈলাসে। সতী জিজ্ঞাসা করলেন, আমি পার্বতী হন নাই, বহু পূর্বের কথা। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কাকে প্রণাম করলেন? আমার ইষ্ট দেব রামকে প্রণাম করেছি, স্বয়ং ভগবানকে। তিনি বললেন, সে একটা স্ত্রীর জন্য কামুক হয়ে ক্রন্দন করছে, জানে না যে তাকে কে, আমি তো জানি, আই জানে না, আর এরকম হয়ে ক্রন্দন করছে। উনি বললেন যে সে এইটা তার লীলা, বড় বড় লোক মোহ প্রাপ্ত হয়ে যায়, আমি আমার পরব্রহ্ম ভগবানকেই আমি প্রণাম করব, যদি তোমার না প্রতীতি হয় তাহলে তুমি পরীক্ষা করে নিতে পারো, আমি একটু চলছি, তুমি পরীক্ষা করে দেখতে পারো। শঙ্করের কথাতে বিশ্বাস হলো না, গুরুর উপরে বিশ্বাস হলো না, তার শঙ্কর ছিলেন গুরু, তার উপরে বিশ্বাস হলো না। আর গুরুদের যদি বিশ্বাস না হয় তার কথাতে কি হবে, সংসার আত্মা বিনশ্বতি, ভক্তি রাজ থেকে তার চ্যুতি হয়ে যায়। তখন তিনি বললেন, আমি পরীক্ষা কিছু নি, যে সে ইনি পরব্রহ্ম কিনা, এটা দেখছি তো তোর স্ত্রীর জন্য কামুক হয়ে কাঁদছে আর তাহার সর্বজ্ঞতা পর্যন্ত নেই। তখন তিনি দেখলেন যে শঙ্কর একটি বট গাছেতে যে একটা বসে তার জন্য প্রতীক্ষা করছেন, ভগবান নাম করতে করতে এর সদ্বুদ্ধি হোক, আমার কথাতে তো শঙ্কা করেছে। তারপরে তিনি সীতার রূপ ধারণ করলেন, ঠিক অবিকল সীতার মত, আর তার সামনে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু রামচন্দ্র উনার দিকে তাকান নাই, উনি হাত সীতা করতে করতে আবার অন্য দিকে চলে গেলেন, তিন দিকে তাকে গিয়ে তার সামনে আসলেন। তারপরে শেষের দিকে তিনি মনে ভাবছেন যে সে তাহলে যদি আমাকে যদি জেনে যায় যে আমি সতী সীতা নই, তাহলে বুঝবো যে পরব্রহ্ম। তখন হঠাৎ করে রাম দাঁড়িয়ে তাকে দণ্ডত প্রণাম করে বললেন যে সে মা তুমি এখানে, শঙ্কর কোথায়? আমরা তো জেনে ফেললো তাহলে পরব্রহ্ম। তখন তিনি তার শঙ্কা দূর হলো, কিন্তু ভয় হলো যে আমি আমার গুরুদেবের কথা মানি নাই। এখন চোখ বন্ধ করলেন, দেখেন কি যে ওখানে যা কিছু ছিল, গাছপালা লতায় গুল্ম সব সব রামচন্দ্র সীতা আর লক্ষ্মণ তিনজনের সঙ্গে তিনি দেখলেন, সীতাও তার সঙ্গে, যেদিকে দৃষ্টি করেন উপরে নিচে এদিকে ওদিকে সব জায়গায় সীতারাম। তখন আরো আশ্চর্য, তখন একেবারে মাটিতে পড়ে দিয়ে আবার দণ্ডত প্রণাম করে আবার চোখ খেলেন, দেখেন কি ওই রাম লক্ষণ আর ওই হাসিতে হাসিতে এখন নিঃসন্দেহ হয়ে, কিন্তু ওই দিকে শঙ্কা হলো যে আর গুরুদেব আমার শঙ্কর আমার পতি কি করবেন। আগে গিয়ে শঙ্কর বললেন, পরীক্ষা করেছ কিছু তুমি? হে না, তো আপনি যা বলেছেন ওইটি পরম সত্য, আমি কি পরীক্ষা করবো, আর গুরুদেবের কাছে মিথ্যা কথা বলবো? ওই রকম হয়ে যারা গুরু কথাতে সন্দেহ, গুরু একটা সাধারণ মানুষ, আর গুরু কিন্তু ওই রকম থাকা চাই, গুরু যে ভাগবতে লক্ষণ গুলি আছে, তসমাত গুরু প্রপদ্যে জিজ্ঞাসুষ, ভগবত ভক্তি সম্বন্ধ অনুভূতি সম্পন্ন সমস্ত শঙ্কা দূর করে দিতে পারে, শাস্ত্রের জ্ঞান ওই রকম চাই, তাতেও হবে না, অনুভূতি সম্পন্ন সংসার থেকে বিরক্ত, শঙ্করের মধ্যে গুরুত্বের সব লক্ষণ পরিপূর্ণ রূপে। এই জন্য ওখানে শঙ্কর যখন বললেন তখন মিথ্যা কথা বললেন যে আমি কি আর পরীক্ষা লিব, আপনার কথাই ঠিক আছে। তখন শঙ্কর সমাধিতে দেখেন যে স্যার এই যে তোমার কাছে মিথ্যা বললো, এটা তো সীতার রূপ ধারণ করেছে, ও আমার জগত জননী সীতা তার ধারণ করেছে, তাহলে এই শরীরেতে আবার স্ত্রী পুরুষের সম্বন্ধ থাকবে না, কেবলমাত্র শিষ্য আর শিষ্যার। শঙ্কর বললেন আজ থেকে স্ত্রী ভাব আমি ছেড়ে দিই। তখন দেবতারা পুষ্প বৃষ্টি করল, আপনি সাধু সাধু আপনার ছাড়া এরকম কে করতে পারে। তখন তার সঙ্গে কথা না বলে সমাধিস্থ হয়ে যান। আর যখন আসলেন তার আশ্রমেতে কৈলাসেতে, তখন সতী জিজ্ঞাসা করলেন প্রভু দেবতারা পুষ্প বৃষ্টি করে কি বলল, কিসের জন্য আপনাকে সাধু বললেন? আর কোন উত্তর দেন নাই, তুমি বুঝব পরে। তারপর তাকে সামনে আসন দেন, স্ত্রীকে আসন দেওয়া হয় বাম দিকে, মাতাকে দেওয়া হয় আসন সামনে দিকে, সামনে দে তখন বুঝে পারে আমি সীতার উদ্ধারণ করেছি। আমার গুরু কথাতে শঙ্কা হয়েছিল এই জন্য, এই ভগবত ধর্ম সহজ নয়। ইতি পুনসার পিতা বিষ্ণু চে ভক্তি চন্ন লক্ষণা কৃত ভগবতী অদ্দা তন্মন্যধীত মুক্তম। এই শ্রমণ কীর্তনে স্মরণ হরিনাম সংকীর্তন ইত্যাদি করলে ভক্তি হবে না। কোটি জনে যদি জন্মে করে স্মরণ কীর্তন তবু তা না পায় কৃষ্ণ পদে প্রেম ধন, কোটি কোটি জন্মে এক জন্মে নয়। এই জন্য গুরু পাদ পদ্মেতে আত্মসমর্পণ করবে, গুরু ওই রকম। তারপরে এই ভক্তিগুলি করবে, সমর্পিত হয় নাই, সম্বন্ধ জ্ঞান হয় নাই, অনর্থ দূর হয় নাই, আর কৃষ্ণ প্রেম হয়ে যাবে, সেই সম্ভবপর নাই ভাই। এই জন্য ভজন করতে আমরা এসেছি, আমরা বিচার করে দেখবো যে আমাদের মধ্যে কতটুকু ভক্তি গ্রহণ করবার যোগ্যতা এসেছে। ওই রকম গুরুপাদ পদ্মেতে সমর্পণ, গুরুতে যদি নরবুদ্ধি যদি হয় তাহলে গেল সবার নারকী সহ। আর তারপরে লুকোনো ছিপোনো হৃদয়টাকে খুলে রেখে দিতে হবে গুরুপাদ পদ্মের নিকটে, ওপেন বুক। আর ওই রকম সম্বন্ধ জ্ঞান হবে, সম্বন্ধ জ্ঞানের মধ্যেও তারতম্য আছে, দীক্ষা হলে ওর মধ্যেও তারতম্য রয়েছে। আমাদের আনুষ্ঠানিক দীক্ষা না করে ভাগবতী পরম্পরাতে যে শিক্ষাগত যে আছে সেই সমস্ত বলে সমস্ত অসুখগুলি দূর, তারপরে এই সবগুলি জ্ঞান হবে কৃষ্ণ তত্ত্ব ইত্যাদি, তারপরে ভজন করতে 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 এই সবগুলি শিক্ষা রয়েছে। পরে কি হলো, বাপের বাড়িতে তিনি যান শঙ্করের নিষেধ করার সত্ত্বেও, আর সেখানে কিরকম হতে শরীর ত্যাগ করতে হবে, তারপরে দক্ষের যজ্ঞ বিধ্বংস ইত্যাদি এই সবগুলি বর্ণন করা হচ্ছে। পরবর্তীকালেতে পার্বতী রূপে জন্মগ্রহণ করে দিয়ে আবার শঙ্করকে পেয়েছে। এই জন্য শঙ্কর শুদ্ধ বিষ্ণু তত্ত্ব নন, না হলেও আবার বিভিন্নাংশ তত্ত্ব জীব তত্ত্ব নন, তিনি এই সবগুলি তত্ত্ব। এক সময়তে রামেশ্বরেতে যখন রামচন্দ্র শিবলিঙ্গ স্থাপন করেন রামেশ্বরম, সেই সময়তে যত লোক ওখানে উপস্থিত ছিল তখন বলছে যে সে রাম ঈশ্বর, রামের ঈশ্বর। দেবতারা বলে তা নয়, রাম শঙ্কর, রাম ঈশ্বর আর শঙ্কর ঈশ্বর। তখন শিবলিঙ্গ ফেটে দিয়ে শব্দ হলো আকাশবাণী, সবগুলি ঠিক নয়, রাম যশ ঈশ্বর, রামই যাহার ঈশ্বর সে হচ্ছে রামেশ্বর, রামেরও শঙ্কর যিনি ঈশ্বর তিনি হচ্ছেন শঙ্কর রামেশ্বর। এর জন্য শাস্ত্রে বহুবিধ প্রমাণ ইত্যাদি রেখে দিয়েছে। শঙ্কর কোনোদিন সুতি নয়, বিষ্ণু তত্ত্ব নন কিন্তু জীব তত্ত্ব নন, তিনি ভগবান স্বতন্ত্র নন, তিনি বৈষ্ণব রূপেতে আমাদের ভক্তি দিতে পারেন। যেরকম হতে দেখা যায় বৃন্দাবনামনি পতে জয় সোম সোম মৌলে সনক সনন্দন সনাতন নারদেব্য गोपीश्वर ब्रजविलास युगांग पद में प्रेम प्रयच्छ निरुपाधि नमो नमस्ते। वृंदावनामनी पते कृष्ण स्वयं जोग माया स्वयं गोपीगण स्वयं इना के वृंदावनामनी पते वृंदावने रक्षक ताके पड़े छे इनी भक्ति यो दीते पारे गोपेश्वर रूपे ते वृंदावनामनी पते जय सोम मोहले सनक सनंदन सनातन नारद सनक सनंदन इत्यादि जे ए वैष्णव राशब आछे इनारो गुरु स्वरूप नारद नारद प्रभे तेरी इड्य पूज्य इनी बहु शक्ति धरे इनी भक्ति दाता एमन की ब्रज विलास स्तवे ते रघुनाथ दास गोस्वामी तार वंदनाते बोलछेन जे गोपी राइनार काछे आज तो तार भाव सिद्धिर जन्य कौन गोपी राय श्रीमती राधिका इत्यादि और तार काय भी गोपी राना साधन सिद्धा जा रहा तार काछे जे तो आजे तार निकटे ते एई गुली भाव प्राप्ति होतो एई रकम शंकर तत्व वैष्णव तार काल के যা কিছু করবার করণীয় আমাদের সম্প্রদায়তে কেউ করে কেউ নাইও করে ওইটা কোনো অসুবিধা না। বৈষ্ণব তত্ত্ব বৈষ্ণব তত্ত্বে যদি করা হয় উপবাস ইত্যাদি তাহলে তো সারা জীবন উপবাসই করতে হয় কোনো না কোনো দিন সমস্ত বৈষ্ণবের থাকে। তথাপি শিবের যেরকম সনাতন গোস্বামী বলেছেন আমরা সেই রকম হতে আমাদের পরম্পরাতে যেরকম চলছে ওই রকম আমরা করব। আজকে এই পর্যন্ত বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব এটা কীর্তন কর কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বিশে गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय सर्वभक्ताय नमो। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया सर्वो तं सर्वभूतहृदयं मुनिवान् तवैवास्मि तवैवास्मि न जिमामि त्वया विना इति विज्ञाय राधे तं नयमाम शरणं भक्त्या विहीना अपराधलक्ष्यै क्षेप्त्वास्य कामादितरङ्गमध्ये कृपामयीं त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दे। শিব তত্ত্বের সম্বন্ধে দু তিন দিন কিছু অনুশীলন করেছি। শিবর মাহাত্ম্য যদি বর্ণন করা যায় তখন কতদিন যে লেগে যাবে, এই জন্য সংক্ষেপেতে আজকে সমাপ্ত করে অন্য মহাপুরুষ কথা কিছু আমরা আলোচনা করব। শিবের কথা অনন্ত, বিশেষ করে তোমরা জানো কৃষ্ণ লীলাতে কৃষ্ণ যখন দ্বারকাপুরীতে আসেন তখন একজন বাসুদেব ছিলেন, তার নাম ছিল পণ্ডরক বাসুদেব। পণ্ডরক বাসুদেব সে কি করত, দুটো কৃত্রিম হাত নিয়ে লাগিয়ে নিয়েছিল, বলতো যে আমি বাসুদেব কৃষ্ণ। দ্বারকাধীশ কৃষ্ণ নকল বাসুদেব, আমি হচ্ছি বাসুদেব, আমি হচ্ছি ব্রহ্ম, আমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কথা করি। এবং কৃষ্ণকে সন্দেশ দিয়েছে নিজের একটা দূত পাঠিয়ে, সে আজ থেকে সে শ্রী বাসুদেব নাম ছেড়ে দে, আমি চতুর্ভুজ কৃষ্ণ, আমি জগতের সৃষ্টিকর্তা প্রলয়কর্তা ধ্বংসকর্তা পালনকর্তা, আজ থেকে যদি করে তাহলে আমি তাকে শাসন করে দণ্ড দিব, যুদ্ধেতে তাকে আমি পরাহত করে শেষ কর। কৃষ্ণ শুনে হেসেছেন আর তার সবার লোক সব শুনে হেসেছে। আচ্ছা তো ঠিক আছে, সে আমাকে দণ্ড দেখ, সে নকল, আমি নকল বাসুদেব আর সে হচ্ছে অসল বাসুদেব। আচ্ছা ঠিক আছে, তখন যুদ্ধ বাঁধল, অক্ষণী কত অক্ষণী সৈন্য নিয়ে সেটি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। কাশী নরেশ তার মিত্র, কাশী নরেশ কেউ ডেকে নিল, আর আর যত তার কৃষ্ণ বিরোধী সব লোকে ডেকে দিয়ে যুদ্ধ চলতে লাগলো। কৃষ্ণ পণ্ডরককে চক্র দিয়ে মেরেছেন, কাশী নরেশকে চক্র দিয়ে কেটে তার মুন্ডটা কাশীতে ফেলে দিয়েছেন। তখন তার ছেলে মহাপরাক্রান্ত সে সঙ্গ নিয়ে আবার ইনার উপরে আক্রমণ করছে, তখন তাহাকেও মেরে দিয়ে কাশীতে চক্র ফেলে দিয়েছেন, একেবারে তো কাশী পুরা পুড়িয়ে দিয়েছে। শঙ্কর তখন কাশী ছেড়ে দিয়ে একাম্র কানে নিতে যাচ্ছেন, পথেতে হরিহর ক্ষেত্রে আসেন, এই নদীপের শরণ লেন, ত্রাহি ত্রাহি গোবিন্দ করতে লাগলেন, গৌরচন্দ্র কোন রকমে রক্ষা হয়ে একাম্র কানে নিতে যান আর ওইখানে একটু স্থায়ী বাসা করে, এরকম ভাবে শিব পালায়ন করে ওখানে গিয়েছে। কাশীকে তখন ধ্বংস করে দিলেন চক্র, এরকম হতে কামরা কানে নিতে গিয়ে সেখানে আর নাম কি আছে বৃহৎ কাশী কামরা কানে ভুবনেশ্বরে শঙ্করের নাম লিঙ্গরাজ, ওইখানে এরকম হতে শঙ্করজি হনুমান হয়ে রামের সেবা করেন, আবার ভীম হয়ে ওই কৃষ্ণের সেবা করেন, বৃন্দাবনে তে গোপীশ্বর, কামে বনে কামেশ্বর, আর চকলেশ্বর গোবর্ধনে, রঙ্গেশ্বর মথুরা ইত্যাদি রূপে তে ধাম রক্ষক হোক সব পুরী সেবা করে। আরেকটি কোন সময়ে কোন অসুর শূন্য যে শঙ্করকে প্রসন্ন করে দিলে অল্পেতে প্রসন্ন হয়ে যায়। অতএব একদিন সেটি পূজা করতে লাগলো। পূজা করতে করতে কি তোমরা ব্যস্ত, কি ব্যস্ত ভাই, কি ব্যস্ত, তোমরা দেখো প্রসন্ন করছে শিব চতুর্দশীতে। অনেকদিন হয়ে গেল শঙ্কর প্রসন্ন হন। একটা বেল এনেছিল কাঁচা, পাকা না কাঁচা, আর ওই দিয়ে মেরেছে, দিয়ে মারাতে প্রসন্ন বলে পরম রবি এরকম প্রসন্ন হন। আবার তার মধ্যে কতগুলি জিনিস আছে, তিনি সাপ সবসময় গায়ে দেন, সাপের মালা গলাতে, বাহুতে বাজুবন্ধ, এখানে কলাইতে ভুজদণ্ড, কোমরেতে, পায়েতে বিষধর কালো সর্প তিনি দেন। আবার বিষ খান, আবার এইরকম কতগুলি অশোভন কার্য হয়। বৃহৎ ভগবত আমৃতেতে সেই সবগুলি কারণ দেখিয়েছে। তিনি বিষ খাচ্ছেন, সাপরা খুব ঠান্ডা, ওদের গায়েটা খুব ঠান্ডা। তারপরে শেষ শেষকে সবসময় তিনি হৃদয়ে ধারণ করেন। কেন শেষকে? বলদেব, বলদেবের অংশে, এই জন্য বলদেবকে তিনি গুরু মনে করেন। এই জন্য তার স্মৃতি জন্য তার উদ্দীপনা হয়, এই জন্য সর্বত্র সাপ। বিষ খেয়ে তার জ্বালা, বিষ কেন খায়? জগৎ যখন মরতে লাগলো, সমুদ্র মন্থন থেকে বিষ উঠলো, তখন বিষ্ণু উপস্থিত হয়ে তাকে বলেন যে তোমার ছাড়া আর কি জগতের গতি নেই। সব দেবতারা এসে বন্দনা করতে লাগলো, তখন বিষ নিয়ে পান করলেন সমুদ্রে, যাওতি বিষ। কিন্তু ভিতরে তো গোবিন্দ ঈশ্বর আরাধ্য দেব তার ভগবান, এই জন্য তিনি গলাতে ধারণ করলেন যে ভিতরে না যায়, এই জন্য গলা তাহার কালো হয়ে যায়। তখন তার নাম হলো নীলকণ্ঠ। এত শক্তিশালী, সবসময় ভিতরে গোবিন্দ, চৌবিশ ঘন্টা তার নামেতে মত, তার অষ্টকালী লীলা ইত্যাদি তিনি করেন। আমাদের যৌ ধর্মেতে শিক্ষামৃতে, চৈতন্য শিক্ষামৃতেতে এই প্রথমে শঙ্কর বলেছেন অষ্টকালীয় লীলা। কাকে বলেছেন? পার্বতীকে আর নারদকে। তখন নারদ আবার অন্যকে বলেছেন, যারা আমাদের গোসাইরা মহাপ্রভু আনুগত্যে এখন প্রচার করে অষ্টকালীয় লীলা। শঙ্কর আদি গুরু এমন রহস্যযুক্ত জিনিস তিনি অন্যকে বলে। এই জন্য সবসময় গোবিন্দ কে হৃদয় ধারণ তিনি করে। তারপরে মাথাতে কি আছে? চন্দ্র। ওটা কি? চন্দ্রের অমৃত। আর একটা জিনিস আছে গঙ্গা। গঙ্গাকে কেন ধারণ করে? গঙ্গা হচ্ছেন গোলকেন, সখী হচ্ছেন, যেরকম ললিতা বিশাখা ইত্যাদি সখীগণ শ্রীমতী, ওই রকম শ্রীমতী তিনিও গঙ্গা একজন সখী গোপী। কোন সময়তে হঠাৎ করে কৃষ্ণের সঙ্গে কথা বলছেন, ইতিমধ্যে কৃষ্ণ শ্রীমতী রাধিকা এসে যাওয়াতে জল রূপ ধারণ করেছে। এই গঙ্গার এক বিন্দু এই জল হয়েছে কানার দিশাই আর ক্ষীর দশাই, আর তার থেকে অল্পে একটু ব্রহ্মা চরণ ভৌত করে দিয়ে নিজে কমন্ডলুতে রেখেছেন, আর এক বুন্দ ছেড়ে দিয়ে এই গঙ্গাই জগতে এসেছে। তখন শঙ্কর নিজে মস্তকেতে ধারণ করেছেন, কেন গঙ্গা গর্ব দূর করবার জন্য না, ভগবানের চরণামৃত তিনি ধারণ করে রেখেছেন, ছাড়তে চান নাই। ভগীরথ অত্যন্ত তপস্যা করে দিয়ে তার মধ্যে থেকে কিছু বন্ধ জল নিয়ে এই জগতে অবতরণ করিয়েছিল। সব সময় গঙ্গাকে ধারণ করেন কৃষ্ণের পাপ পদ্ম, কৃষ্ণের সম্বন্ধে যাবতীয় তার যা কিছু আছে সব তিনি হৃদয়তে ধারণ করেন। ভস্ম তিনি ধারণ করেন, কেন এই জগৎটা কি মৃত্যু পরে ভস্ম হয়ে যাবে, যারা বালক বালিকা তারা জুয়া হবে, জুয়া যারা আছেন তারা প্রৌঢ় হবে, প্রৌঢ় যারা আছে তারা বৃদ্ধ হবে, যারা বৃদ্ধ আছে তারা এই শরীর থেকে ত্যাগ শ্মশানে গিয়ে ভস্ম হয়ে যাবে। ওই ভস্ম নিয়ে গায়েতে দেন, যেসে এই তো সংসার এই জন্য ভস্ম, এই জন্য বিচার করে করতে হবে। জগতের কোন জিনিস আমেরিকা গিয়েছিলাম, ওখানেতে কাস্টমেতে জিজ্ঞাসা করে যে আপনি আমেরিকা এসেছেন এখান থেকে কি জিনিস নিয়ে যাবেন, আমার তো এখানে কোনো জিনিসই নাই যে যাকে সংগ্রহ করে, আমি তো কিছু দিবার জন্য এসেছি যে এখানকার লোক শান্তি আর সুখী হতে পারে জীবনে। আমেরিকাতে এমন কোন আকর্ষণীয় বস্তু নাই যাকে আমরা ভারতে নিয়ে যাই, কোনো জিনিস তো দেখছি না। তখন তো নেই অবাক পেয়ে গেল, কি আছে আমাদের সংগ্রহণী আমেরিকাতে, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী ওদের আছে কিছু, আমাদের তো নাই, কি আমরা সংগ্রহ। এই জগতে তো ভক্তি সংগ্রহ ছাড়া আর কি আছে সংগ্রহণী, ভক্তি সংগ্রহ করবেন যদি সুখী হতে চান, সবগুলি জগতের নশ্বর ভস্ম সদৃশ, এইটা যদি জ্ঞান থাকে তাহলে কারোর সঙ্গে কোনো বিরোধ হবে না। সংগ্রহের প্রকৃতি যেন নষ্ট হয়, প্রহ্লাদ মহারাজ কে নৃসিংহদেব বললেন তুমি বর মাঙ্গো, তিনি তৎক্ষণাৎ বলে দেন আমি বনিয়া ন, যদি মাঙ্গবার কিছু স্পৃহা থাকে নষ্ট হয়ে যায়। এখন আমি দেখি যে সে ব্রহ্মচারী সন্ন্যাসীদের মধ্যে কিছু সংগ্রহ করবার প্রবৃত্তি, এটি যেন ভগবান নষ্ট করেন, এই গৌরচন্দ্র যেন নষ্ট করেন, শঙ্কর নষ্ট করে দেন সব ভস্ম সদৃশ, এই জন্য এই সব বিচার করে অনাসক্ত হয়ে, অনাসক্ত হয়ে জীবিকা নির্বাহের জন্য কোন রকম ভগবত প্রসাদ গ্রহণ করে দিয়ে জীবন নির্বাহ কর। চৈতন্য মহাপ্রভু যে ভক্তি এনেছেন ব্রহ্মা দুর্লভ, নাদ শঙ্করের দুর্লভ, উন্নত উজ্জ্বল পার কি ভাব, এই প্রতি সদ্বুদ্ধি হোক, কি রকম এটাকে সংগ্রহ করব তাহলে জীবন সার্থক, এই জন্য ভস্ম তিনি ধারণ করেন। সুখদেব গোস্বামী কি করেন, কিছু আছে সংগ্রহণীয় তাহার জগতে, সেই পুরনো বস্ত্র ফাটা তার উপরে আবার একটা ডোর কপিন কিসের জন্য, এবং প্রতাপ স্বপ্রিয় নাম কৃত্যা জগতের কোন জিনিস সংগ্রহ করো না, এবং ব্রত স্বপ্রিয় নাম তাহার নাম ওই সব করে নারদ বিনা জীবন সুধর্মী নিজাস মাধুরী পুর নিজাস মাধুরী পুর কৃষ্ণাম স্ফুরমে রসনে রসেন সদা। এই নাম সাধারণ রসেশ্বর কৃষ্ণের যাবতীয় লীলা সবগুলি তার মধ্যে আছে রসযুক্ত। আচ্ছা এই সবগুলি উপলব্ধি হোক, এইগুলি সংগ্রহণীয়। এই জন্য শঙ্কর কি করে কখনো কখনো মুন্ড মালাও ধারণ করে। এই তো মুন্ড, পার্বতী দেবী মুন্ডমালা গ্রহণ করেন মরা। এই জন্য এইগুলি অসার জিনিসকে তিনি ত্যাগ করেন। আমরা এই সেগুলি তার কাছে শিক্ষা লিব। এদিকে চন্দ্র মস্তকেতে, আর এদিকে বিষ সাপ ইত্যাদি ধারণ করেন, পরস্পর বিরোধী। এদিকে ভস্ম, এদিকে কি করে কামেশ্বর মহাদেব সমস্ত রকমের কামনা তিনি পূর্ণ করে দেন, আর নিজে উলঙ্গ কিছুই নাই। এইসব বিরোধী ধর্ম তার মধ্যে দেখা যায়। এই তো ভগবানের সম্ভব অথবা তার ভক্তগণের মধ্যে সম্ভব। শঙ্করের সঙ্গে কারো লড়াই আছে, তার নামই হচ্ছে শিব। শিব মানে মঙ্গলজনক কল্যাণকারী। দক্ষ মূর্খ এই জন্য একতরফা সেটি করেছে, যার কিছুই নাই সকলকে জগৎকে দিতে পারেন, যা মাঙ্গো তাই দিয়ে দিবে, এমনকি বিষ মাঙ্গো বিষও দিয়ে দিবে। ভগত ভক্তরা দেয় না কিন্তু ইনিয়ে দিয়ে দেন, আবার বিষ হজম করবার শক্তিও আছে। এইগুলি পরস্পর বিরোধী গুণ তার মধ্যে সবগুলি আছে। জগতে ভূত পিশাচ যার নাম করলে দূর হয়ে যায়, আর সবসময় ভগবান নাম আবার ভূত পিশাচ নিয়ে ঘর করেছে। এরকম ভাবতে তিনি আবার সংহার কর্তা। সংহার কেন করেন, মঙ্গলজনক না অমঙ্গলজনক? শিব হয়ে আবার জগৎ সংহার করেন, তার কি কাফিয়ত হতে পারে চিন্তা কর। একটি কৃষক গম অথবা ছোলা ইত্যাদি বীজ বয়েছে আর বেশ সুন্দর খেতি হয়েছে, তারপরে যখন এক একটি করে তার মধ্যে ছোলা কি গমের মধ্যে বীজ অঙ্কুরিত হতে লাগলো, তখন মাচান গেড়ে ওখানে থাকে রক্ষার জন্য। আরো যখন পেকে যায় তখন কি করে, এক মিনিটে এদিকে দিকে সরবে না, তাকে সবসময় রক্ষা করে, এত তাকে রক্ষা করে দিয়ে আর করেছে। আর যখন ওই গাছগুলি পেকে যায় গম ছোলা মটর মসুর, তখন কি করে কেটেলে হাসু হাসিয়া নাকি বলে কাস্তে কাস্তে দিয়ে কেটে নিষ্ঠুর হয়ে আবার কি করে পিটিয়ে ধান চা ধানটা বাহার করেলে কি গম চম সবগুলি বাহার করে, আর ঘাস ফাঁস থাকে তাকে পুড়িয়েও দিতে পারে যদি কোনো কাজ না থাকে, সেগুলি হবে সার। আর বীজগুলি কি করে, কিছু কিছু খায় আর কিছু রেখে দেয় পরের জন্য, ওই ফসল করে দিয়ে এক একটি বীজেতে লাখ লাখ বীজ হয়। যদি ওই ক্ষেতের মধ্যে ধানটা ছেড়ে দেয় কি গমটা ছেড়ে দেয় আর পেকে কি হবে, ঝরে যাবে তো, ঝরে দিয়ে পচে যাবে নষ্ট হয়ে যাবে। এই জন্য বুদ্ধিমান কৃষক কি করবে, আগামী যাতে ভালো করে বীজ রাখতে পারি সেই জন্য হাসুয়া ধরে নিষ্ঠুর হয়ে যাকে আজ পর্যন্ত রক্ষা করেছে প্রাণ দিয়ে মাচা গেড়ে দিয়ে সেখানে ছিল, আবার তাহাকে কেটে দিয়ে আর তার টুয়াল টুয়ালকে পুড়িয়ে দিল নিষ্ঠুর হয়ে, পুড়াইল কি উপরের শরীর বীজটাকে রেখে দিল, সেই এক এক বীজ লাখ লাখ বীজ হয়ে যাবে। শঙ্কর কি করেন, এই রকম হবে যে জীব ভগবত ভজন করে নাই ওকে কি করেছেন, খাসিয়া দিয়ে কেটে, মানে কি এক প্রলয় ধ্বংস করে দিয়ে তাদের এই শরীর গুলিকে পুড়িয়ে টুড়িয়ে একেবারে ছাই করে দিল, কিন্তু তার আত্মাকে পুড়ায় না। যে আত্মা ভগবত ভজন করেছে, ভগবত ভজন মুখ, তারা তো গেল গোলোক বৃন্দাবন অথবা বৈকুণ্ঠ অথবা, আর যারা এইসব গুলি করে নাই তাকে কি করলো, ওই আবার পুনঃ কর্মে উদ্বুদ্ধ করে দিলে জগৎ সৃষ্টির সময়। এই জন্য সংকট ধ্বংস করে দিয়ে যে অমঙ্গলময় কার্য করে এটা মনে করব না। কৃষ্ণ পুতনাকে মেরে দিয়ে অমঙ্গলের কার্য করেছেন নাকি মঙ্গলের কার্য করেছেন? কোথায় আসরিক শরীর তাহাকে দিয়ে দিলেন কি সচিদানন্দ শরীর দিয়ে দিলেন? ওই শরীরটাকে ধ্বংস করে দিয়ে উঠাতে একদিন হতোই। এই জন্য বুদ্ধিমান পুরুষ এইসব গুলি বিচার করে। সংকট তার মধ্যে একজন, এই বৃদ্ধ গুণ গুলি তার মধ্যে সবগুলি গুণ রূপে দে, জগতের লোক যাতে তাকে বুঝতে না পারে। আবার দেখো, নিজে কৃষ্ণের সেবার জন্য যে শঙ্কর যে শিব বললেন যে সে হে প্রভু আমি তপস্যা করে করছি, বর মাঙ্গ যেন আমি নন্দীশ্বর পর্বত হয়ে আমি থাকি, যেখানে আপনার পাদ পদ্ম সবসময় ক্রীড়া আমার উপরে হোক। এমন লোকে যাহারা আরাধনা না করে তাহাদের কি দুর্গতি, বুঝতে পারছো আমি কি বলছি? যিনি নিজে শরীরের দ্বারা গোবর্ধন নন্দীশ্বর পর্বত হয়েছেন, আর কৃষ্ণের যে অদ্ভুত যে আদেশ কেউ পালন করতে পারে না বিশ্বেতে, সেই কৃষ্ণের আদেশ পালন করেন কি জগতেতে মায়াবাদ প্রচার করে, এটা কারুর সাধ্য। বলেন কৃষ্ণ যে তোমার ছাড়া এই আমার আদেশ পালন করতে পারে না। আর ওই রকম শিবকে যারা শ্রদ্ধা করবে না, তার ভক্তি করবে না, বৈষ্ণবানাং শম্ভু, তাদের কি গতি হবে? আবার বাজ্যতা তিনি দ্বাদশ মহাজনের গণের মধ্যে তো আছেন, দ্বাদশ মহাজনের কি শ্লোক শম্ভু, শম্ভু ছাড়া আর কোন কাজই হয় না এই জগতে। এই জন্য তার প্রথম মহিমা, কোন লীলা এমন নাই, আর কোন এরকম কৃষ্ণ লীলা ফলি নাই যেখানে তিনি ধামেশ্বর হয়ে নাই আর তাহার সেবক হয়ে নাই। এই জন্য শ্রীমদ ভাগবতে তাহাকে এইরকম বলেছে, কোন সময়তে এই শঙ্কর নন্দীতে চড়ে ত্রিশূল ডামুর নিয়ে আর পৌঁছেছেন গোকুলেতে, গোকুলে কি নন্দগাঁও, কৃষ্ণ দর্শন করতে। আর যশোদা মা দেখলেন যে সেইটা কোথা তার অঘড়, অঘড় জানো তোমরা অঘড় মানে কি, কাপালি, এই কাপালিক দেখলে আমার ছেলে ভয় পাবে, এই জন্য দেখায় নাই, আর ওই ত্রিশূল গেড়ে দিয়েছে গোকুলেতে নন্দ ভবনের সামনে, আর ওইখানে তো নন্দী থেকে নেবে আর ওখানে বসে গিয়েছে, আমি নাথ দর্শন করে যাবই না। তারপরে যশোদাও হট করেছেন যে আমি দেখাবো না একে, এর নজর লেগে যাবে আর আমার ছেলে ভয়ভীত হয়ে যাবে, আর উনি এসেছেন অনেক দূর ধরে, উনি দর্শন করেই যাবে, যখন দেখাবেন আর যশোদা মা তখন একদম রুবা দিয়েছে, আর ডমরু বাজাতে একেবারে ক্রন্দন করতে আরম্ভ করে দিয়েছেন, আর কার কোলে স্থির থাকেন না, যত ডমরু বাজাচ্ছে তত কান্না কাটে, আর কেউ স্থির কাটাইতে পারে। তখন সখীরা পরামর্শ দিলে ওই যোগিতা সবের মূল কারণ ওইটাই এই কারাচ্ছে, ওকে কোন রকম একটা দর্শন দিয়ে দৌড় এখান থেকে চলে যাক, নাই তো মহা উৎপাত করবে, সেটি মন্ত্র টোনা জানে জাদু জানে। তখন আচ্ছা দেখাবো কি করেছেন, কালো এখানে পরিয়ে দিয়েছেন, ওই হাতেতে দেয় না একটা রাখি মতন, কিন্তু ওর মধ্যে ফুল ফুল শেষের দিকে করে দেয় বান্ধিনী গাছে, এখানে কালো পরিয়ে দিয়েছে, বড় টিকা কালো, আর এখানে তো কজ্জল একেবারে পুরা লম্বা ট্রেনে, আর কালো কাপড় দিয়ে ঠেকে কোলেতে নিয়ে এক সেকেন্ডে দেখো দেখে আবার ঢেকে দিয়ে চলে আসলে শঙ্কর তাতে প্রসন্ন হয়। তখন যোগী বলছে যে সে দেখো যখন যখন তোমার, তখন আর কৃষ্ণ কান্দে না, তখন যশোদা বলছেন যে সে তাহলে যোগী তা বেশ প্রভাবশালী, তো তো যখন যখন আমার ছেলে কান্দবে তখন ওকে ডাকতে হবে। কোন সখী কে যশোদা বলেছেন কোন সময় কানছেন, যোগী তুমি চলো একটু নন্দ ভবনেতে, যশোমতী নন্দন কান্না কাটি করছে, তুমি গেলেই শান্ত হয়ে যাবে। তখন রাইয়া নোন, রাই জানো শশ পিলি রাই, আর নোন নিয়ে কি পড়ে মন্ত্র পড়ে করে দিয়ে ছেলেকে দিয়ে করে দেয়, আবার ছেলে একবার শান্ত হয়ে খুব খিলখিল করে আবার আনন্দে সে হাসে। এইরকম ভাবতে তিনি সব লীলাতে রামের লীলাতেও দেখা যায়। শঙ্করের গুরুকে এই শঙ্কর সং রাম বলদেব চিত্রকেতু সেই তার গুরু ভ্রাতা, পার্বতী পর্যন্ত শঙ্করের রহস্য বুঝতে পারেন। এই বৃন্দাবনামনি পতে জয় সোম সোম মৌলে সনক সনন্দন নারদেব্য সনাতন নারদেব্য গোপীশ্বর ব্রজ বিলাস যুগাঙ্গুলি পদ্মে প্রেম প্রয়চ্ছ নিরুপাধি নমো নমঃ। নিরুপাধিক প্রেম, একটা প্রেম হয় সুপাধিক, সুপাধিক প্রেম কি সকাম অন্না বিলাসিতা যুক্ত জ্ঞান কর্ম আদি যুক্ত ন আনুকূল্যেন কৃষ্ণানুশীলন, এগুলি হচ্ছে সুপাধি। তার মধ্যে বহু রকম প্রভেদ রয়েছে, তার মধ্যে স্বরূপ সিদ্ধা এইসবগুলি বহু বিবাহ বিচার, এইসবগুলি বিচার করবে তো নিরুপাধিক এটা নয়। আবার বৈকুণ্ঠের যে প্রেম সেউটিকে যথার্থ থেকে নিরুপাধিক বলা যায় না, কেন সেখানে ঐশ্বর্য গুণ দ্বারা মিশ্র। আবার দ্বারকা প্রেম, রামচন্দ্রের অযোধ্যার প্রেম, এটি নিরুপাধিক অর্থেতে মুক্ত প্রগ্রহ বৃত্তিতে বলা যাবে না, সেখানে কিছু ঐশ্বর্য রয়েছে, সেখানেতে স্বকীয় ভাব এটি উপাধি। তারপরে উপরে চলো ব্রজেতে, ব্রজেতে সেখানে নিরুপাধিক আছে বটে কিন্তু কিছু আরো আছে, মহাপুরুষের জন্য আসেন না, দাসের জন্য আসেন না। এখানকার ব্রজে যে দাস্য বৈকুণ্ঠের দাস্য রামচন্দ্রের দাস্য দ্বারকার দাসের থেকে পৃথক, তার মধ্যে কিছু সখ্য বাৎসল্য মিশ্রিত দাস্য, শুদ্ধ দাস্য নাই। তার থেকে উপরে এটা কিছু নিরুপাধিক আছে কিন্তু তথাপি কিছু উপাধি আছে। তারপরে সখ্য প্রেম, সখ্য প্রেম পরে বাৎসল্য প্রেম, বাৎসল্যের মধ্যেও আবার দুই রকমের মথুরা আর বৃন্দাবনে, এ থেকে উপরে মহাপ্রভু আরো উপরে নিয়ে গেলেন, ওইটি হচ্ছে নির্বাধিক প্রেম। তার মধ্যেও আবার উন্নত উজ্জ্বল পার কি ভাব, এটি সর্বশ্রেষ্ঠ নিরুপাধি। তার মধ্যে জীবের জন্য আরো কিছু তিনি আরো নিরুপাধিক ভাবে তিনি দিলেন, মহাভাগ্যবান যারা জন এই সবগুলি বিচার করবে, যারা মূর্খ ব্যক্তি যারা উপর থেকে দীক্ষা নিয়েছে অবিদ্যা রূঢ়ি বৃত্তিতে, তারা জগতেতে একটা মশা কামড়াইলে না বম তৈরি করবে। আর দেখবে যে মশা কোথায়, দিন রাত ওই নিয়ে ব্যস্ত, ও দিনভর ওইতে লেগে গেল, রাতভর ওইতে লেগে গেল, একসব মশা কামান দাগিতে। যদি বাজারেতে একটি হাতি চলে আর যদি দশ বিশটি কুকুর তার পিছনে লেগে, হাতি কি করে, হাতি ঝুমতে ঝামতে চলে। একবার সুর তাকে নিয়ে একার এদিকে ঘুরিয়ে দিল, কোথায় তারা উড়ে যায়। ওরকম হতে আমাদের উদ্দেশ্য জীবনে ঠিক রেখে শিলাম মার্গে তো ভজন করতে হবে, যে মহাপ্রভু দিতে এসেছে। মহাপ্রভু সম্প্রদায় তো না হয় কোন রকম ঢুকে গিয়েছি, কিন্তু বিদ্যৎ রূঢ়ি বৃত্তিতে ঢুকো। মহাপ্রভু কিসের জন্য জগতে এসেছিলেন, কি দিতে এসেছিলেন, আমরা কত দূর আছি, এই সবগুলি বিচার করে ভজন কর, এই সবগুলি জিজ্ঞাসা করা যে মহাপ্রভু কিসের জন্য এসেছিলেন, কি জগৎকে তিনি দিয়েছেন। কালকে যে কীর্তন তার মানে ব্রহ্মা তুরব কি ঢেলে ভবঞ্চির, এই সবগুলির জন্য তোমরা চেষ্টা করো, যাতে সত্যি সত্যি মহাপ্রভু বিচারধারা নিয়ে আমরা ভজন করতে পারি। অন্য লোকের সুধার করবার অপেক্ষা নিজের নিজেকে আত্মসংশোধন করবার জন্য আমরা চেষ্টা করি, তাহলে দেখো যে সব ঠিক। আজকে এই পর্যন্ত, কাল থেকে আমরা মহাপ্রভুর কোন কথা অনুশীলন করব, রূপ সনাতনের কথা, রঘুনাথ দাসের কথা, গৌর প্রেমানন্দে ধর মুকুন্দ একটা কীর্তন ধর।